اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أو كما قال عليه الصلاة والسلام. بزرگان محترم، بیان چلتےছিল একটা বিষয়ের উপরে যা আমরা আখিরি নবী সমস্ত নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত তিনি নবুয়তের দায়িত্ব 23 বছর আদায় করার পরে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, এই দুনিয়া থেকে চলে গেছেন। এখন কবরের জিন্দগিতে আছেন। তবে ওনারা যেহেতু আম্বিয়া, ওনাদের শরীর মাটিতে খায় না, জিন্দা, হায়াতুন নবী বলা হয়। আবার এরকম জিন্দা না যে খানা খাওয়া লাগে, টয়লেটে যাওয়া লাগে, ওরকম জিন্দা না, এটা এক ধরনের জিন্দা। আমাদের আমল পেশ করা হইতেছে, আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দুরূদ শরীফ পড়ি, এটা তার নাম, তার বাপের নাম, তার বংশের নাম সহ ফেরেশতারা পৌঁছায় দিচ্ছে। শুধু এই কাজের জন্য আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা বানাইছেন, তাদের আর কোন ডিউটি নেই। কেউ কোথাও দূরে সরে পড়লো, পৌঁছে দিবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেন। যারা বলে দুনে আসেন, এটা ভিত্তিহীন কথা, এর পক্ষে কোনো আয়াত নেই, কোনো হাদিস নেই, কিছুই নেই। ওই তারা মন গড়ে একটা ব্যাখ্যা দেয়, পাবলিক তো বোঝে না, হ্যাঁ এই আয়াতের মনে হয় এই অর্থ। আলেমদের সামনে বলুক যে নবীদের আসেন, কোনো মাহফিলে আসছিলেন, সব মন গড়া অপব্যাখ্যা। কাদিয়ানিরা তো কোরআন দিয়ে দলিল দেয়, কাদিয়ানির ব্যাপারে কি কোরআন নাজিল হয়েছে নাকি? টয়লেটের কাঁচা নাপাকের মধ্যে মরছে, এরপরে কোরআন নাজিল হয়েছে, তা সব দলিত কোরআন জড়িত। যত বেদাহাতি আছে, ভণ্ড, মাজার পূজারী, সুন্নতি তেল বেসে, সুন্নতি লবণ বেসে, আর মানুষকে জাদু পড়া পানি খাওয়ায়। জাদু তো না, পড়া পানি আছে না, খাওয়ায় খাওয়ায় এই ভণ্ড পীরের ভক্ত বানায়। আরে তেল হালাল জিনিস, সুন্নতি তেল হয় কেমনে? একবার এক হিন্দু কোম্পানি হালাল সাবান বানাইছিল, লোকেরা খুব কিনছে হালাল সাবান। আরে সব সাবানই তো হালাল, ও একটা নাম দিছে হালাল, সব ওটা যে পড়ছে হারাম করবে। এইগুলো করে করে মানুষ গোমরা করা হইতেছে, এরা দাজ্জালের রাস্তা ক্লিয়ার করতেছে। তো নবী আলাইহিসসালাম চলে গেছেন, কবরে জিন্দা আছেন সমস্ত নবীগণ, এমনকি দিনের রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়, এদের সম্পর্কে কোরআন শরীফে আয়াত আছে, এদেরকে মৃত্যু মরে গেছে এই কথা বলো না, বল আহিয়াউন ইনদা রাব্বিহিম, বল বল মানে বরং তারা জিন্দা, ইউরজাকুন রিজিক দেওয়া হয় তাদের, জান্নাতের হাওয়া, জান্নাতের লেবাস, জান্নাতের ঘরান সব তারা পাইতেছে। তারা নবী না, আমাদের মতো মানুষ, কিন্তু জানটা জান দেনেওয়ালাকে খুশি করার জন্য জেহাদের ময়দানে দিয়ে দিছে। এইটুকু কুরবানির কারণে তাদের লাশ জমিনে খায় না, তারাও জিন্দা। বহু সাহাবীর কবর অনেকদিন পরে কোন কারণে খোড়া হয়েছে, এখনো দু একটা ঘটে এরকম, দেখা যেতেছে একদম অক্ষত, আজকেই আজকেই রাখা হয়েছে। তো শহীদদের ব্যাপারে যখন আল্লাহর এই ফয়সালা, তাদের শরীর মাটিতে খায় না, তো নবীগণ তো তার থেকে অনেক উঠছে। এই জন্য বিশ্বাস রাখতে হবে তিনি হায়াতুন নবী। এই জন্য ওনাদের ইন্তেকালের পরে ওনাদের বিবিদেরকে বিবাহ করা হারাম, তারা আমাদের মা। যেহেতু স্বামী জিন্দা, মহিলা স্বামী যদি জিন্দা থাকে সে তো আল্লাহও দেয় নাই, এমন মহিলাকে বিবাহ করা যায়? আজকাল তো হইতেছে, আজকাল এগুলো দেখা দেখি নেই, যার যা মনে যায়। গজব আসতেছে, গজব আসতেছে, এই পালাই গেল যে আরো সাত বিবি বসছে, হ্যাঁ তো তালাকও নেয় নাই, আরো জনের বিবি, হ্যাঁ আরো সাথে বিবি বসতেছে, মিন্নির ঘটনা দেখেন। রেস্টের বিবি, রেস্টের বিবাহ দুইজনের সাথে, তার অনেক পড়ালেখা করছে, কি শিখছে, ব্রিটিশ সিলেবাসে কি আছে, নষ্টামি ছড়া কি আছে, যেটা পড়ানোর জন্য আমরা এত পাগল হয়ে গেছি, আর আল্লাহর বিধান কিচ্ছু শিখাই দিছে না, অজ্ঞ জাহেল একদম। আল্লাহ কি এই জন্য সন্তান দিছিল যাকে ইবলিসের হাতে তুলে দাও, ইংরেজদের হাতে তুলে দাও, নাস্তিকদের হাতে তুলে দাও, এই জন্য দিছিল না? কোরআন সুন্নাহ শিখাও, সে আল্লাহর বন্দেগী করবে, মানুষকে আল্লাহর বন্দেগীর দাওয়াত দিবে, আর তাদের সকল নেকি তাদের থাকবে, ওই বরাবর আপনি আমি কবরে কিয়ামত পর্যন্ত পেতে থাকবো, কিয়ামত পর্যন্ত। ওরা যে লোক তৈরি করছে তাদের নাকিও আমরা পাব, তারা যে লোক তৈরি করছে ওটাও পাব। এইভাবে ইনশাআল্লাহ আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এটি হলো লাভ। বিবাহ কেন করতে হয়? নিজেকে এক তো সুন্নত, দ্বিতীয়ত নিজের অঙ্গ প্রত্যঙ্গকে গুনার থেকে বাঁচানো, চোখের দ্বারা গুনা না হয়, কানের দ্বারা গুনা না হয়, হাতের দ্বারা গুনা না হয়, মুখের দ্বারা গুনা না হয়। আর তিন নম্বর লক্ষ্য উদ্দেশ্য হল নেক সন্তান, এটা সৎকার জারিয়া। তো বলতেছিলাম নবীজি 23 বছর দায়িত্ব পালন করে চলে গেছেন, অথচ এই ইসলাম টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। কেমনে এই উম্মতকে নবীওয়ালা দায়িত্ব দেওয়া হয়েছে? এই জন্য আমাদের সময়টা মৌলিকভাবে আমি বলেছি বারবার, তিনটা কাজে ব্যয় করতে হবে, দাওয়াত, তালিম, তাসকিয়া। যখন যেটা সুযোগ আছে, যখন যেটা কাজে লাগে। কত ওষুধ আছে দোকানে, সব কি কেউ কেনে নাকি? তার যেটা দরকার ওটা কেনে। আপনি যার সাথে কথা বলতেছেন ওকে কোনটা বলা দরকার, ওর কোনটার অভাব আছে এটা বলেন। একজন সাহাবী আসলো রাজিয়াল্লাহু তাআলা আনহু নসিহত নিতে, কি নসিহত করলেন? লা তাগজব, রাগকে কন্ট্রোল করো। রাগ করো কোথায়? জেহাদের ময়দানে, অন্যায়ের প্রতিবাদে, অন্য কোথাও। ছেলে পেলে নামাজ পড়ে না। এই সাহাবি তিনবার চাইলেন নসিহত, নবীজি তিনবারই এক নসিহত করলেন, লা তাগজব, রাগ কন্ট্রোল করো। নবীজি জানতেন ওই লোকের রাগটা কন্ট্রোলে নেই, তাহলে অন্য কথা কয়ে লাভ নেই। ওর যেটা ওষুধ, ওর যেটা রোগ, ওই রোগে চিকিৎসা দিতে হবে। বিশ্বক্ষণ ডাক্তারের কাজ তো এটা, সমস্যা কি তার চিকিৎসা দাও। এই তিন কাজ নিয়ে আমাদের থাকতে হবে, আমাদের সময় এই তিন কাজে ব্যয় হবে। দুনিয়ার খাওয়া দাওয়া, গোসল, ঘুম, এগুলো তো করতেই হবে দুনিয়ায় থাকতে হলে। এই জরুরত গুলো সারার পরে আমাদের জিন্দেগির মূল উদ্দেশ্য এই তিন কাজ নিয়ে থাকা। আপনি জানলে বলেন, আপনি না জানলে শেখেন। আপনাদের জানা থাকে আরেক ভাইকে বলেন যে আলেমদের কাছে এরকম শুনছি, জানা নেই, উনি জানে তো ওনার তো শেখেন। কিন্তু আলতু ফালতু কোন আলোচনা না, আলোচনা এই তিনটার কোনো একটা নেই। তো আলহামদুলিল্লাহ দাওয়াত নিয়ে আমি কথা বলেছি, তালিম, এই মাসলা মাসাইল, শিক্ষা করা, শিক্ষা দেওয়া, এটা নিয়েও আমি বয়ান করেছি আলহামদুলিল্লাহ। এরপরে গত জুমার থেকে শুরু হয়েছিল আত্মশুদ্ধি, এটা করাইতে হবে। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, সুন্নত মনে করে যে করবেন সে সওয়াবও পাবেন। আবার সুস্থ হয়ে গেলেন, এই জন্য নবীজির হাদিস মনে করে, সুন্নত মনে করে করতে হবে। এমনি করলেন, তাতে বৈধ থাকবে, সবটা পাইলেন না, সবটা আসবে নিয়ত করার কারণে, নিয়ত করার কারণে। সুন্নত, আমার নবীজি বলে গেছেন যখন তোমরা অসুস্থ হও চিকিৎসা করো, এই হাদিসের কারণে করতে হবে। তো এই অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন, ফরজ আইন। শারীরিক ডাক্তার তাদের কাছে আমরা যাব শরীরের রোগের জন্য, আবার তারা আমাদের কাছে আসবে কিসের জন্য? রোহের চিকিৎসার জন্য। এইটা তাদের বইতে নেই। রোহের রোগ কি কি আর তার চিকিৎসা কি, এইটা তারা তাদের বইতে নেই। তাদের সারেরাও জানে না, কেউ জানে না। এটা শুধুমাত্র যারা হাক্কানি পীর মাশায়েখ তারা জানে। তাকে ফরজ করা হয়েছে। সম্ভবত গত জুমা একটা হাদিস শুনেছিলাম যে তিনজনকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, তারা বেনামাজি না, নামাজ রোজা সব পালন করছে, বাহ্যিক ইবাদত সব করছে, কিন্তু জাহান্নামে দেখতেছে। কেন? অন্তরের একটা রোগের কারণে। সেই রোগটার নাম কি? রিয়া। লোকদের কাছে বাহবা চাওয়া, সুনাম চাওয়া, সুখ্যাতি চাওয়া, তাদের অন্তরে নিজের বড়ত্ব পয়দা করা, লোকেরা যেন আমাকে কামেল মনে করে, এই ইচ্ছা নিয়ে ইবাদত বন্দেগী করা, এটা অটোমেটিক হয় না, কিন্তু এটা গলত নিয়ে, এটাকে রিয়া বলে, এটা অটোমেটিক হয় না। এরকম মনে করবেন না, আমি তো সহি নিয়ত করছিলাম, কিন্তু কখন কেমনে এটা রিয়া হয়ে গেল আমি আর বুঝতে পারলাম না, এরকম না। রিয়া হইতে গেলে আপনাকে জানে বুঝে গলত নিয়ত করতে হবে, জানে বুঝে গলত নিয়ত করতে হবে, তখন রিয়া হবে। হঠাৎ এসে আপনার কান্দে পড়বে না। মুসলিম শরীফের হাদিস, একটা রোগ তারা দাবি করবে আল্লাহ তোমার জন্য, কিন্তু আল্লাহ তো দিলের মালিক, না আমার জন্য, তুমি তো জিহাদ করছিলে, তোমাকে বীর শ্রেষ্ঠ বলা হবে, শহীদ বলা হবে, অমুক সমুক তোমার নামে রোড হবে, এগুলো দুনিয়া হয়ে গেছে, পেয়ে গেছে, আর তুমি মানুষকে আওয়াজ নসিহাত করছিলে, তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বলা হবে, উদীয়মান খতিবে আজম বলা হবে, আন্তর্জাতিক কারি বলা হবে, এসব আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, সব রিয়া, নাজায়েজ। এইগুলো নিয়ে কত মাতামাতিতে হইতেছে, একটা ছেলের জীবন বাতিল করে দেওয়া হইতেছে, ওর আর পড়ালেখা হবে না। যে ছেলেরা নিয়ে এগুলো করা হইতেছে, ওর পড়ালেখা শেষ। কিছু আনাড়ি লোক থাকে, তারা দুনিয়া কামানোর জন্য এগুলো করে। গত জুমায় বলা হয়েছে যে একটা রোগের কারণে এতগুলো বাহ্যিক আমল হাত পাও দিয়ে দেওয়া করতে হয়, সব নষ্ট হয়ে গেল। আলেম কে বলবে তুমি তো এই জন্য করছিলে, দানবীর কে বলবে তুমি তো দানবীর বলা হবে, বহুত বড় দানশীল বলা হবে তোমাকে, এগুলো তো দুনিয়া বলা হয়েছে। তো দেখেন একটা রোগ কি ক্ষতি করল, আমল বাতিল করে দিল, সবার আগে তো দোকে গেল। আজকে আমি যে আয়াতটা পড়ছি, সেখানে আল্লাহর ভয়, আজাব গজবের ভয় আমাদের দিলে রাখতে বলা হয়েছে। আত্মশুদ্ধির একটা সিফাত, একটা পয়েন্ট, ভয়। আর তা হলো আল্লাহর মহাব্বত দিলের মধ্যে রাখতে হবে। আর একটা পয়েন্ট, ভয় রাখতে হবে, মহাব্বত রাখতে হবে, এই দুটার মাঝখানে হলো ইমান। আল ইমানু বাইনাল খাওফি ওয়ার রাজা, শুধু আশা করলে আপনি গোনা ছাড়তে পারবেন না। আপনি মনে করেন আল্লাহ তো মাফ করেই দিবে, তিনি তো গফুরুর রহিম, মাফ না করলে তো এই নাম কোথায় থাকবে? শয়তান আপনাকে বুঝাই দিচ্ছে, আরে আল্লাহ গফুরুর রহিম মাফ করবে না তো কি করবে? ওটা বিশ্বাস, কিন্তু তিনি যে জব্বার কহার আজিজ ইন্তেকাম, ওই সাইডটা বলে নাই। আল্লাহ তো একরকম গুণ না। এদের এক আয়াতে বলা হয়েছে নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলিম। হে আমার নবী আলাইহিস সালাম, বান্দা আমার বান্দাদেরকে খবর দিয়ে দেন আমি যেমন গফুরুর রহিম সেরকম কঠোর আযাব দেনেওয়ালা। উভয়টা আমার সিফাত, একটা নিয়ে যেন কেউ বসে না থাকে, দুটা একসাথে থাকতে হবে, তাহলে ব্যালেন্স হবে, ব্যালেন্স হবে। তো এটা অন্তরের যে গুণাবলী বলা হয়, তার মধ্যে দুটা হলো এই, একটা হলো আল্লাহর মহাব্বত, আর তা হলো আল্লাহর ভয়। আল্লাহ এত নেয়ামত দিছেন, মহাব্বত না করে কি করবেন? আপনার অস্তিত্ব কে দান করছে? অস্তিত্ব পানির মধ্যে নকশা কেউ করতে পারে? পানির মধ্যে আল্লাহ পানির মধ্যে নকশা করে আপনাকে আমাকে বানাইছে, পানির মধ্যে নকশা করছে, এমন নকশা করছে এর থেকে উত্তম নকশা, উত্তম সুরত আকৃতি আর কাউকে দেয় নাই। লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিসের গোলাপ ফুল, কিসের চাঁদ, সবচেয়ে সুন্দর হলো মানুষ, কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে। তো তিনি বানাইছেন, তিনি আমাকে খাওয়াইতেছেন, পান করাইতেছেন, লেবাস দিচ্ছেন, সুস্থ করতেছেন, আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, আমাকে হায়াত দিচ্ছেন, হ্যাঁ আমার জন্য জান্নাত তৈরি করে রাখছেন, কত রকম নাম হচ্ছে এখানে, কত রকম বাগবাগান, কত রকম ফল, কত রকম হুর, জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার, আল্লাহ দেখা দিবেন, আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাইবেন, এটা হলো সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামতের কথা যদি আমরা কয়েক মিনিট চিন্তা করি সময় সুযোগ মতো, অবশ্যই তা দিলে আল্লাহর প্রতি মহাব্বত পয়দা হবেই। দুনিয়াতে যে লোকটা আপনাকে উপকার করে তার সাথে আপনার মহাব্বত হয় না? স্বাভাবিক, স্বাভাবিক হবেই। সে কি মহাব্বত করছে? না হয় আপনাকে এক লাখ টাকা দিছে, কিন্তু আল্লাহ কি এটুক করছে মাত্র? যত নিয়ামত আপনি ভোগ করতেছেন সব আল্লাহ দিছে, এখানে কোনো কারোর দখল নেই। কোন অমুসলিমরাও বলে না যে এটা কৃষ্ণ দিছে, এটা রাম দিছে, এটা সরস্বতী দিছে, ওটা দুর্গা দিছে, তারাও কিন্তু এই দাবি করে না। কোরআন শরীফ আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। তুমি যে কোনো কাফেরকে জিজ্ঞেস করো এই আসমান জমিন কে বানাইছে, কে তোমাদেরকে রিজিক দিচ্ছে, কে লালন পালন করতেছে? কাফেররা অস্বীকার করবে যে আল্লাহ। হয়তো ঈশ্বর বলতে পারে, গড বলতে পারে, আমরা এগুলো বলি না। ভগবান বলতে পারে, আমরা এগুলো বলি না। এগুলোর স্ত্রীলিঙ্গ আছে, এর কোন কোনটার অর্থ খুব খারাপ। ভগ মানে কুৎসিত, বান মানে বান্দর। ভগবানের শাব্দিক অর্থ হয় কুৎসিত বান্দর, বিভৎস বিশ্রী বান্দর। তো সে খোদা হবে কেমনি? অথচ এই অমুসলিমদের ধারণা যে শক্তির উৎস হল হনুমান, রাম তার বউকে উদ্ধার করতে পারে নাই, হনুমানের সাহায্য নিতে হয়েছিল। তাদের বইতে লেখা সব কল্প কাহিনী, সব কি কল্প কাহিনী, কিসের হনুমান? এজন্য আমি একবার লখনউ গেলাম, অনেকবার গেছি তো। একটা মন্দিরের নাম, সবচেয়ে বড় মন্দির যেটা, নাম হলো হনুমান মন্দির। আমি এক হিন্দুকে জিজ্ঞেস করলাম, ভাই এই হনুমান মন্দির রাখছেন কেন নাম? হ্যাঁ আপনি জানেন না ইতিহাস, হনুমানের সাহায্য নিয়ে তো রাম শেষ পর্যন্ত কি করলো, সীতাকে উদ্ধার করলো, কাজে এর উপর তার কেউ নেই। আমরা এরকম বিশ্বাস করি না, এর প্রত্যেকটা স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ শব্দের নেই। আল্লাহ, তো আল্লাহ বলছে ভয় রাখতে হবে আর মহাব্বত রাখতে হবে। তাহলে কি হবে? শরীয়তের যত হুকুম আছে, যত হুকুম হয় করণীয় না হয় বর্জনীয়, এটা করতে হবে অথবা ত্যাগ করতে হবে, এর বাইরে নেই কিছু। করণীয় বর্জনীয়, এই করণীয় গুলো করতে গেলে একটা ইমানি পেট্রোল লাগে, ইমানি পেট্রোল, সেটার নাম হলো মহাব্বত। ওই পেট্রোলটা কি? মহাব্বতে ওইগুলো করতে সহজ করে দেয়, করণীয় গুলো করতে। আমরা কয়েক হুজুর ফজরে উঠতে পারি না, তাহাজ্জুদ তো নেই, ফজরও নেই, কিসের অভাব? মহাব্বতের অভাব। মহাব্বত থাকলে করাটা সহজ হয়ে যায়। অপরদিকে আমরা গোনা ছাড়তে চাইলেও পারি না, ছাড়ি তওবা করি এক সপ্তাহ টেকে না, আবার সেই গোনা, আবার সেই গোনা। কেন পারতেছি না, কেন ফেলেও দিতি? ভয়ের অভাব, ভয়ের অভাব। আল্লাহর প্রতি ভয় রাখতে হবে, জাহান্নামের বয়ান পড়তে হবে, কবরের আজাবের বয়ান পড়তে হবে, বিশ্বাস করতে হবে, তখন দিলের মধ্যে ভয় আসবে। মহাব্বতে লাগবে, ভয় লাগবে। মহাব্বত দ্বারা করণীয় গুলো করা সহজ, ভয়ের দ্বারা বর্জনীয় যেগুলো হারাম বকরু তাহারিমা ওগুলো বর্জন করা সহজ। এই দুই জিনিস না থাকলে, না করণীয় গুলো ঠিক মতো হবে, টুকটাক হইতে পারে ঠিক মতো হবে না, না বর্জনীয় গুলো বর্জন করতে পারবে। আমার শায়খ, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ সাইয়্যিদ আবরারুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহু, উনি উদাহরণ দিতেন, এই দুটার দ্বারা যে কাজ হয় তার উদাহরণ। রাত 12টা বাজে ধরেন, খুব শীত পড়ছে, কঠিন শীত। এখন একটা লোক আসছে আপনার কাছে, তার খুব দরকার, তো দারোয়ান কেয়ারটেকার এসে খবর দিল, স্যার লোক আসছে আপনার কাছে নাকি খুব দরকার, আপনি তো কম্বলের নিচে কনকনে শীত, ওই লোকের সাথে আপনার মহাব্বত কিচ্ছু নেই, ভয়ও নেই, আপনার ওঠা সম্ভব হবে না। আপনি ওই দারোয়ান বা কেয়ারটেকারকে বলে দিবেন, ওনাকে বলো স্যার তো ঘুমায় গেছে, আপনি দয়া করে কালকে 10টার দিকে আসেন। এটা বলে দিবেন না, আপনি শিখাই দিবেন এই মিথ্যা কথাটা, আপনি শিখাই দিবেন এটা বলুন, কিন্তু আপনি উঠবেন না, উঠবেন না। অপরদিকে ওই দারোয়ান যদি খবর দেয়, স্যার আপনার আব্বা তো হজেতে চলে আসছে কিন্তু ফোনে লাইন পায় নাই, উনি বলতে পারে নাই, তাই উনি কাউকে না বলতে না বলে চলে আসছেন, অনেকগুলো ব্যাগ ট্যাগ নিয়ে কষ্ট করে বোড়া মানুষ এসে গেছেন, তখন কি বলবেন আপনি? আব্বাকে বলো স্যার তো ঘুমায় গেছে, আব্বাকে সকাল 10টায় আসুক, বলবেন? কিসের কম্বল, কিসের লেপ, সব ফেলে দিয়ে লাভ দিয়ে কেটে চলে দেবেন, আব্বা আসছে, আব্বার পায়ে সালাম করবেন, মুসাফা করবেন, ব্যাগ মাথায় করে লয়ে আসবেন, ওই লোকটাকে ফেরাই দিলেন, আর এই লোকটাকে আপনি ওয়েলকাম করলেন, পার্থক্য কি? এখানে মহাব্বত আছে, এই মহাব্বত সব সহজ করে দিচ্ছে, কিসের শীত, শীত টীত সব বাদ, সব বাদ। তো দেখেন পার্থক্য হয়ে গেল। এর সাথে আরেকটা কথা যোগ করেন, দারোয়ান যদি বলে এই রাত 12টায় আপনি তো লেপের নিচে, স্যার থানা থেকে দারোগা আসছে, হাতে অনেক কাগজপত্র দেখা দিচ্ছে, সম্ভবত আপনার নামে কোনো ওয়ারেন্ট জারি হয়েছে, কি বলবেন? দারোগাকে বলো কাল 10টা আসে, যেন বললো যে স্যার তো ঘুমায় গেছে 10টা আসে, শিখাই দিবেন না, আপনি উঠে যাবেন, যে তার সাথে বুঝবেন কি ঘটছে, ওর কাছ থেকে বুদ্ধি নেবেন কি করতে হবে, ওরে নাস্তা পানি খাওয়াইবেন, হাদিয়া দিবেন, ওর কাছ থেকে বুদ্ধি নেবেন, আমার কি করতে হবে বলেন, আপনি একটু শিখাই দেন আমাকে, একটু হেল্প করেন, করবেন না? এখানে আপনাকে বাধ্য করলো কিসে? ভয়, ভয় আপনাকে বাধ্য করছে। এক লোকের ফেরাই দিলেন, বাপ আসলে উঠলেন মহাব্বতের কারণে, আর দারোগা আসলে উঠলেন ভয়ের কারণে, তাহলে বোঝা গেল কাজ কি দিয়ে হয়। ইমানই পেট্রোল, সেটা মহাব্বত হইতে পারে, ভয় হইতে পারে, এই দুটো লাগবে। কোথায় পাবেন? এর খনি হল আল্লাহওয়ালাদের দিল। আপনি শুধু তার মজলিসে বসবেন, আপনার দিলকে এমন ভাবে আল্লাহ বানাইছে চুম্বকের মতো, মেগনাতিস, ওই আল্লাহওয়ালার দিল থেকে আপনার দিল টানতে থাকবে, টানতে টানতে আপনার ভিতরে মহাব্বত চলে আসবে, ভয়ও চলে আসবে ইনশাআল্লাহ। এ দ্বারা নিয়মিত ওলামায়ে কেরামের বয়ান শোনে, তাদের দিনদারি বাড়তে থাকে না, একসময় দাড়ি ছিল না, দেখালে এখন সুন্দর দাড়ি হয়ে গেছে, একদম দেখতে আল্লাহওয়ালা হয়ে গেছে না? অর্থাৎ এত যুবক বয়সে সাধারণত লোকেরা দাড়ি রাখে না, কিন্তু ওই সোহবত সোহবত সোহবতে আসছে, এটা ফায়দা হয়েছে। আমার শায়খ প্রথমবার যখন বাংলাদেশে আসলেন, এয়ারপোর্ট থেকে ওনাকে আনা হইতেছিল ধানমন্ডি, তো একটা চৌরাস্তায় ওই যে সিগন্যাল বাতি থাকে না, লাল বাতি, লাল বাতি চলে গেছে, তার মানে গাড়ি থামতে হবে, সবুজ বাতি না আসা পর্যন্ত কি করতে হবে, থামতে হবে। ড্রাইভার কি করছে, থামে নাই, লাল বাতি দেখা সত্ত্বেও চালাই দিচ্ছে। ক্যা বাত হ্যায়, ব্যাপারটা কি, লাল বাতি জ্বলল এরপর ড্রাইভার থামলো না কেন? তো পাশের লোকটা বলল, হুজুর এইখানে তো ট্রাফিক নেই, ট্রাফিক নেই, অপরদিকে অন্যদিক দিয়ে গাড়িও আসতেছে না যেটার সাথে লাগে অ্যাক্সিডেন্ট হবে, এরকম কোন সম্ভাবনাও নেই, ট্রাফিকও নেই। আইন কিন্তু ট্রাফিক থাকুক বা না থাকুক, যারা এই গাড়ি চালানো শিখছে তারা আইনটা জানে, ট্রাফিক এখন নির্ভর করে না, গাড়ি একটা আসতে কতক্ষণ লাগে, যারা এগুলো পরোয়া করে না তারাই তো অ্যাক্সিডেন্ট করে। এই জব শুনে আমার শায়খ বললেন, ইসিলিয়ে তো কাহা যাতা হ্যায় সিরিফ এলম কাফি নহি হ্যায় তাকওয়া চাহিয়ে। এই তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে কি, হযরত বললেন এই জন্যই বলা হয় শুধু যদি এলম শেখো মাদ্রাসায় এটা যথেষ্ট না, মাদ্রাসায় এলম শিখলে হবে না, আল্লাহ আল্লাহ সহমতে দিতে হবে। দেওবন্দ মাদ্রাসা যারা কায়েম করছিল, দেওবন্দের আলেম সারা দুনিয়া ছড়াই গেছে, এর প্রতিষ্ঠাতা কারা, তাদের দেখেন তো, তাদেরকে এলেম কম ছিল ওই জামানায়, ব্রিটিশের জামানায়, তাদের থেকে বড় আলেম দুনিয়াতে ছিল না, পুরো দুনিয়াতে ছিল না। মুফতি রশিদ আহমদ গঙ্গোই, মাওলানা কাসেম রানতবি, মাওলানা আশরাফ আলী থানবি, কত বড় আলেম, এত এলেম নিয়ে তা তো পয়সা ছিল না। তারা হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি, হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি তার সহবাদে গেছে, তার সহবাদে যাওয়ার পরে এই এলেমটা কাজে লাগাইতে পারছে। এর আগে এলেম আছে কাজে লাগাইতে পারে না, সহবাদ ছাড়া কাজে লাগানো যায় না। ওইটা আমার শায়খ বললেন, ইসিলিয়ে তো কাহা যাতা হ্যায় সিরিফ এলম কাফি নেই হ্যায়, শুধু এলম যথেষ্ট না, তা কোয়া লাগবে। ড্রাইভারের এলম আছে কিন্তু, লাল বাতি জ্বললে গাড়ি থামাইতে হয়, এলম আছে, কিন্তু সব পড়ছে কি, তা কোয়া নেই, তা কোয়া কি, ট্রাফিক, তা কোয়া কি, ভয় কি, ট্রাফিক যদি থাকতো তাহলে সে অবশ্যই থামতো, আমি এখন চালাই দিলে এক্ষুনি আমার নামে কি হয়ে যাবে, কেস হয়ে যাবে, হ্যাঁ 2,500 টাকার মামলা হয়ে যাবে, কত ঝামেলা হবে। ওই ড্রাইভার হলো তাকওয়া, এলএম আছে সব ড্রাইভারের, কিন্তু এলএম এ কোনো কাজ হবে না যদি ট্রাফিক না থাকে। ট্রাফিকটা দিছে কেন সরকার, ওই ট্রাফিকটাই হলো ভয়, এই ভয়ের কারণে সে আইনটা মানবে, আর ভয়টা না থাকলে আইনটা মানবে না। কাজেই শেষ কথা এটাই যে আমরা আল্লাহ আল্লাহদের সোহবতে অবশ্যই বসবো, তাহলে আমাদের ভিতরে তাদের দিল্লির থেকে এই মহাব্বত এবং ভয় অটোমেটিক আসবে। আল্লাহ সিস্টেমটাই ভয় বানাইছে, খারাপ লোকের সোহবতে বসলে খারাপই আসবে, মত করে সোহবতে বসে আপনারা মদ খাইতে মনে যান, আল্লাহ সোহবতে বসেন, সোহবতে বসেন, আপনার ভিতরে এগুলো চলে আসবে। আরে আল্লাহ আল্লাহ তো অনেক বড় জিনিস, অনেক পাওয়ারফুল, শুধু লিবাস দেখেন, লিবাস। একটা আর্মিকে যদি জুব্বা গায়ে দিয়ে দেন আর টুপি আর পাগড়ি পরাই দেন, দেখুন না নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় গেছে, জুব্বার সোহবতে মানুষ নেই, কিন্তু জুব্বার সোহবতে নামাজি হয়ে গেছে। আর এক নামাজিকে আর্মির লিবাস পরাই দেন আর রাইফেল দেন, দেখেন ওর মেজাজের অবস্থা কি হয়। যারে বাবে এক্ষুনি একদম ঠা ঠা করকে মার দেনগে, মেজাজ হট হয়ে যাবে। তাহলে লেবাসে যদি এই তাসির হয়, হ্যাঁ আর্মি নামাজে দাঁড়াই গেল, আল্লাহ আল্লাহ হয়ে গেল, আর আল্লাহ আল্লাহকে আর্মির লেবাস পরায় রাইফেল একটা কান্দে দিয়ে দিলে তার মেজাজ গরম হয়ে গেল। লেবাসে যদি এই তাসির হয়, তাহলে এই লেবাস যারা ব্যবহার করে আল্লাহ আল্লাহ তাদের সোহবতের কি তাসির? হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদের যতদিন হায়াতে রাখে কোনো না কোনো আল্লাহ আল্লাহ সোহবতে বসার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের দিলের মধ্যে ভালো গুণগুলো চলে আসবে, খারাপ গুণগুলো দূর হয়ে যাবে, তখন আমাদের জন্য করণীয় গুলো সহজ, বর্জনীয় গুলো বর্জন করা সহজ হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।